যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 দিন আগে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক বৃদ্ধির নির্দেশে স্বাক্ষর করেছেন, আর এই নির্দেশের ফলে আমেরিকায় ইস্পাত আমদানির জন্য 25% এবং অ্যালুমিনিয়াম আমদানির জন্য 10% শুল্ক পরিশোধ করতে হবে। অন্যদিকে গতকাল চীন বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করতে চায় না, কারণ এতে সারা বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। চীনের বাণিজ্যমন্ত্রী বলেছেন বাণিজ্যে যে যুদ্ধ হবে তাতে কোনো পক্ষই বিজয়ী হতে পারবে না, এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন। এবং আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। বাংলাদেশ থেকে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন টেক্সাসের ANM বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মেহনাস মমিন। এবং ভারত থেকে রয়েছে মাওলানা আবুল কালাম ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো অধ্যাপক অমিয় চৌধুরী। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মুস্তাফিজুর রহমান, আপনার কাছে বাণিজ্য যুদ্ধ শব্দটি খুব বেশি পছন্দের না হলেও বোধহয় এটি এখন সম্ভাব্য বাস্তবতা। বাণিজ্য যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, দক্ষিণ এশিয়ার বাস্তবতা, এই 3টি বিষয়কে মাথায় রেখে যদি আপনি শুরুতেই আপনার বক্তব্য রাখেন।
ধন্যবাদ। আপনি বাণিজ্য যুদ্ধ শব্দটি শব্দযুগল ব্যবহার করেছেন, তো আমি মনে করি যে এখনো আসলে যুদ্ধ শুরু হয় নাই, হয়তো কিছুটা প্রস্তুতি আমরা দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী যখন প্রচারণা চালাচ্ছিলেন তখনই বেশ কিছু কথা বলেছিলেন, চীনের সাথে মার্কিন বাণিজ্যের কথা বলেছিলেন, ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেছিলেন এবং নাফতা সম্বন্ধেও বলেছিলেন। তো এখন তিনি পদক্ষেপ নেওয়া শুরু করেছেন, যদিও আপনি ঠিকই বলেছেন যে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে 25% ও 10% ডিউটি বসানো হয়েছে, কিন্তু লক্ষ্য রাখবেন যে তিনি কানাডা এবং মেক্সিকোর উপরে কিন্তু সেটা বসান নাই। অর্থাৎ নাফতা সম্বন্ধে হয়তো তিনি একটু নতুন ভাবে হয়তো চিন্তা ভাবনা তো করছেন, আলাপ আলোচনাও চলছে, কিন্তু তাদেরকে এটা থেকে অব্যাহতি দিয়েছেন। চীনও বলেছে যে তারা এই মুহূর্তেই একটা যে এটার বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে তারাও আবার শুল্ক বসাবে, সেরকম না বলে তারা বলেছে যে এটা ইতিবাচক হবে না কারোর জন্য। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নও একটা চেষ্টা করছে যে আলাপ আলোচনার মাধ্যমে হয়তোবা কিছুটা কনসেশন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করবে বলে মনে হয়। সুতরাং এটা ঠিক যে আমরা গ্লোবাল সিনারিও দেখছি, সেখানে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা বিশ্ব বাণিজ্য সংস্থার এই যে 11তম 11th যে বৈঠক হয়ে গেল বুয়েনোস আইরেসে, সেখানেও তারা WTOতেও তাদের বিভিন্ন অবস্থানের কথা ভিন্ন অবস্থানের কথা বলেছে। সুতরাং একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রতিরক্ষণমূলক একটা প্রোটেকশনিস্ট কিছু মেজার নেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে এবং উদ্যোগও নেওয়া হচ্ছে, কিন্তু এটা যুদ্ধে পরিণত হবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে যে মার্কিন যুক্তরাষ্ট্র আরো কতটুকু সামনে যেতে চায় বা ইউরোপিয়ান এবং চাইনিজ যে প্রতিপক্ষ তাদের আছে তারাও বা কিভাবে এটার উত্তর দেবে। তবে যে আমরা যেটা আশঙ্কা আমাদের যেটা যে এটা যদি পাল্টাপাল্টি চলতে থাকে তাহলে আসলেই এটা একটা যুদ্ধের দিকে চলে যেতে পারে।
জি ডক্টর মেহনাজ মবিন, আপনার প্রারম্ভিক প্রতিক্রিয়া সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ?
বাণিজ্য যুদ্ধ এই কথাটার প্রেমিস হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের আপনার তাদের ইন্টারেস্ট ভীষণভাবে ভিন্ন এবং সেই জন্যই তারা যুদ্ধ অবতীর্ণ হবে। কিন্তু এই বিশ্বায়নের যুগে আপনার অর্থনীতি, সারা পৃথিবীর অর্থনীতি এমনভাবে সংশ্লিষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু এই প্রতিপক্ষ নির্ধারণ করাও খুব কঠিন। আমি যেই ক্যাম্পাসে পড়াই, হ্যাঁ আমি কিন্তু টেক্সাস ANM ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমার ক্যাম্পাস হচ্ছে লারেডো টেক্সাস, যেটা একদম বর্ডার, এবং লারেডো এখন যুক্তরাষ্ট্রের আপনার চতুর্থ বৃহত্তম ইনল্যান্ড পোর্ট, এবং এই পুরো জিনিসটাই পুরো ব্যাপারটাই ঘটেছে ন্যাফটার কারণে। এবং আপনি যদি আমাদের অর্থনীতি এমনভাবে এখন সংশ্লিষ্ট, আপনি মেক্সিকো কানাডাতে দূরের কথা, ইভেন চীনকেও প্রতিপক্ষ ভাবার সুযোগ নাই, আরেকটা জিনিস হচ্ছে যে যেখানে এখানে ট্রেড ওয়ারের কথা যখন উঠছে, বাণিজ্য যুদ্ধের কথা, এখানে প্রতিটা জিনিস উঠছে যে কিভাবে করে ইন্ডাস্ট্রিকে রক্ষা করা যাবে। কিন্তু অর্থনীতির আরেকটা বিরাট দিক হচ্ছে কনজিউমার, হ্যাঁ, ভোক্তা। আপনি যদি এই দিক থেকে দেখেন, এই কোন বাণিজ্য যুদ্ধ হলে সারা পৃথিবীর কনজিউমারই এতে এফেক্টেড হবে, এবং সেখান থেকে আমেরিকান কনজিউমারেরও কোনোভাবে তাদেরকে রক্ষা করার কোনো উপায় নাই। এটা একদম প্রাথমিকভাবে বলছি যে এই এই যুদ্ধে মানে এখানে আমি চীনের সাথে সম্পূর্ণ একমত, মানে জয়ী কোনো কোনো পক্ষই জয়ী হতে পারবে না।
জি, আমরা যেতে চাই অধ্যাপক অমিয় চৌধুরী আপনার কাছে, ভারতের প্রেক্ষাপট থেকে যদি আপনি বাণিজ্য যুদ্ধ এই সংক্রান্ত বিষয়ে আপনার শুরু বক্তব্য রাখেন, তারপর আমরা আসলে ভেঙে ভেঙে আলোচনায় যেতে চাই।
আসলে বাণিজ্য যুদ্ধ এই কথাটা সম্প্রতিকালে বলা হচ্ছে যে চীন তাদের বাণিজ্য সাম্রাজ্য এত বড় করে ফেলেছে বা করছে। প্রথমত চীনের ওই বললেন এম ইউনিভার্সিটির অধ্যাপিকা, যে কনসিউমারদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তাহলে দেখবেন যে ভারতবর্ষে যেমন আপনি এভরি ফিফথ আইটেম দেখবেন যে চীন থেকে এখানে আসছে আর কি। আমি অনেকদিন আগে লুইস ফিলিপ থেকে দুটো শার্ট কিনেছিলাম পার্কস্ট্রিটে কলকাতায়, সেখানে কিনে আনলাম অনেক দাম দিয়ে, 1400 টাকা করে এক একটা শার্টের দাম নিল। নিয়ে তারপরে বাড়ি এসে ওটা দেখে দেখে নানা দিক থেকে দেখতে শুরু করলাম, তখন দেখলাম যে ওর ভেতরে খুব ছোট করে এক জায়গায় লেখা আছে বাংলাদেশ। তার মানে দেখুন, আমেরিকা ইম্পোর্ট করে দিল বাংলাদেশ থেকে অতি সস্তা দামে, আর সেইটি ভারতবর্ষে এক্সপোর্ট হিসেবে পাঠিয়ে দিল, যার দাম বাংলাদেশ থেকে যদি আসতো ভারতবর্ষে দরকার তার তিন ভাগের এক ভাগ দাম পড়তো আর কি। তো এইভাবেই পৃথিবীর যে সমস্ত বড় বড় দেশগুলো আছে, যেমন আমেরিকা, চায়না, ইউকে, জার্মানি, তারপরে আরব এমিরেটস, সৌদি আরবিয়া ইত্যাদি দেশগুলো, তারা সবসময় নিজেদের স্বার্থটা রক্ষা করে সবসময় এক্সপোর্টটা বাড়াতে চেষ্টা করে আর কি। সুতরাং সেই দিক থেকে বাণিজ্য বিভিন্ন দেশ তার নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে এক্সপোর্টটা বাড়িয়ে ইম্পোর্টটা কমাতে চায়। ভারতবর্ষের দিক থেকে যদি লক্ষ্য করেন, তারা দেখবেন এখানে প্রচন্ড পরিমাণে ইম্পোর্টটা হয়, এক্সপোর্টটা সেই পরিমাণে হয় না। তো যেখানে ট্রেড ব্যালেন্সটাই হচ্ছে যেখানে ধরুন এক্সপোর্ট ইন্ডিয়া করছে 262.29 বিলিয়ন ডলার, সেখানে তারা ইম্পোর্টটা করছে 381 কোটি ডলার। তার মানে ট্রেড মাইনাস ব্যালেন্স হচ্ছে 137.63 বিলিয়ন ডলার। সুতরাং এইভাবে ভারতবর্ষের ক্ষেত্রে বাণিজ্যের দিক থেকে একটা বিশাল বাজার ভারতবর্ষ, এই বিশাল বাজারে বাণিজ্য করতে এসছে, একদিকে প্রচন্ড ভাবে বাণিজ্য করছে চীন এবং আমেরিকা, অর্থাৎ সমস্ত বড় বড় দেশগুলোই ধরে নিচ্ছে যে কনজিউমার ক্ষেত্র যেটা আর কি, সেটা সবচেয়ে বড় হচ্ছে চীন এবং ভারতবর্ষ। কিন্তু চীনের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, অর্থাৎ আসতে চাইছে তারা ভারতবর্ষে। সুতরাং এই দিক থেকে প্রত্যেক দেশই, বড় বড় দেশগুলো ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য করতে আসে, এবং ভারতবর্ষ থেকে যতটা সম্ভব তারা এক্সপোর্ট করে তাদের সম্পদ বৃদ্ধি করে চলে যায়। চীন সেই অর্থেই বলেছে যে চীনের বাজারটা শুধু ভারতবর্ষ সবচেয়ে বড় তাই নয়, তাদের নিজেদের আছে, আর আমেরিকান বাজার, আমেরিকাতেও দেখেছি যে বহু জিনিস বিক্রি হচ্ছে যেটা চীন থেকে তারা ইম্পোর্ট করেছে, অর্থাৎ চীন এক্সপোর্ট করেছে। সুতরাং এই দিক থেকে কোনো দেশই বলতে পারে না যে আমরা অমুক দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করলাম, এটা সম্ভব নয়, কারণ এই যুদ্ধে কেউ জয়ী হবে না, কেউ পরাজিত হবে না। সুতরাং এই ধারণাটা ঠিক নয়।
জি, আমরা 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 আসলে যেতে চাই ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে। আমরা আপনার কাছে আসলে জানতে চাইব যে যুক্তরাষ্ট্র যে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের কথা আমরা বলছি, সেখানে যুক্তরাষ্ট্র শুল্ককে যদি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে বিশ্বের অন্য দেশগুলো তাদের হাতিয়ার হিসেবে কি ব্যবহার করবে সেটি জানবো। তার আগে আমাদের সঙ্গে বেশ কয়েকজন শ্রোতা রয়েছেন, তাদের প্রশ্ন অথবা মন্তব্যটা একটু জেনে নিতে চাই। শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের নিজের পরিচয় দিয়ে প্রশ্ন বা মন্তব্যটি করবেন। হ্যালো হ্যালো,
চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি।
জি, লিয়াকত আলী চট্টগ্রাম থেকে বলছেন। জি, আপনার প্রশ্ন বা মন্তব্যটি করুন।
জি, আজকে যে যুক্তরাষ্ট্রে বাণিজ্য নিয়ে যে কথাটা হয়েছে, এই এই ট্রাম্প সরকারের যে আলোচনা, ওনার যে মনোভাব, আমাদের সাব কন্টিনেন্টাল এশিয়া মহাদেশের মধ্যে এই প্রক্রিয়া কি প্রভাব পড়তে পারে, বাকি
জি আমরা আপনার প্রশ্নটি জি প্রশ্নটি বুঝতে পেরেছি জি প্রশ্নটি বুঝতে পেরেছি ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনি যদি উত্তর দেন যে আমাদের দক্ষিণ এশিয়ায় এর কি প্রভাব পড়তে পারে, এবং যেমনটা বলছিলাম যে আসলে অন্য দেশগুলো সম্ভাব্য বাণিজ্য যুদ্ধে কি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।
আমার মনে হয় যে মূলত শুল্ককেই ব্যবহার করা হবে, এবং কিন্তু এর বাইরেও বিভিন্ন ধরনের আরো হাতিয়ার আছে, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটাকেও ব্যবহার করা হতে পারে, লেবার বিভিন্ন যে লেবার লজ এটা মানা হচ্ছে কিনা সেটাও ব্যবহার করা হতে পারে, এবং অন্যান্য অন্য প্রতিপক্ষ যারা আছে তারাও কিন্তু আবার শুল্ক বসাতে পারে মার্কিন যে যুক্তরাষ্ট্র থেকে যে রপ্তানি করা হয়। তবে এগুলোর ক্ষেত্রে যেটা নাকি খেয়াল রাখতে হবে সেটা হলো যে সাধারণত এগুলো কোনো দেশের উপরে সাধারণত করে না, সাধারণ এটা সাধারণভাবে একটা পণ্যের উপরে করা হয়, হয়তো যেমন স্টিল এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ক্যানাডা বা মেক্সিকোকে হয়তো বাদ দিয়েছে, তো সুতরাং সেইটা সবার উপরেই পড়বে। এখন এটা চীনের উপরেও পড়বে, ইউরোপিয়ান ইউনিয়নের উপরে পড়বে, তারাও আবার মার্কিন যে আমদানি আছে সেই আমদানির উপরে তারাও সে ধরনের শুল্ক বসাতে পারে। বিভিন্ন ধরনের এইটার বাইরেও এগ্রিকালচারাল যদি প্রোডাক্ট হয় শুল্কের বাইরেও বিভিন্ন ধরনের স্যানিটারি ফাইটোস্যানিটারি বিভিন্ন স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ল্যাবরেটরি টেস্টিং এগুলো আছে, সেগুলো তারা আরো আরো কঠিন করতে পারে। আমাদের দেশের কথা যদি বলি, আমরা অলরেডি জানি যে মার্কিন যে জিএসপি যে ফেসিলিটিস আছে, যে বিশেষ শুল্ক সুবিধা, সেটা কিন্তু যেমন বাংলাদেশে রানা প্লাজার পরে তারা 16 কন্ডিশন দিয়েছে যে লেবার স্ট্যান্ডার্ড এগুলো যদি বাড়ানো যদি না হয় তাহলে তারা বাংলাদেশকে শুল্ক সুবিধা দেবে না। তো সেই ধরনের সেগুলো আছে, সেগুলো মার্কিন বর্তমান প্রশাসন সেগুলো অব্যাহত রেখেছে, এটা ওবামা থেকেই ছিল। এগুলো হয়তো আরো বাড়তে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এখান থেকে, যেমন বাংলাদেশের সাথে যদি বলি, বাংলাদেশের সাথে মার্কিন যে বাণিজ্য সেখানে বাংলাদেশের একটা বড় ধরনের কিন্তু উদ্বৃত্ত আছে, আমরা বেশি রপ্তানি করি কম আমদানি করি, তো সেক্ষেত্রে যদি এই এই এখন যে ধরনের নীতিমালা পরিচালনা করছে হয়তো সেখানে বাংলাদেশের উপরে হয়তো তারা এখনকার যেগুলো আছে সেগুলো তারা অব্যাহত রাখলো, কিন্তু নতুন ভাবে কোনো শুল্ক চাপিয়ে দেবে সেটা আমার মনে হচ্ছে না। কিন্তু জিএসপির ব্যাপারে যে 16 শর্ত দিয়েছিল সেসব শর্তগুলি এই প্রশাসনও অব্যাহত রাখবে। একটা কথা মনে রাখতে হবে যে এইসব শুল্ক যেগুলো তারা দিচ্ছে এগুলোর জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব বাণিজ্য সংস্থা ডিসপিউট সেটেলমেন্ট বডিতে নিয়ে যেতে পারে এবং নিয়ে যাওয়া হবে, এবং তখন কিন্তু সেখানে তাদেরকে আইনি লড়াই করতে হবে। সুতরাং একটা বসিয়ে দিল আর এটা চলতে থাকবে অব্যাহত ভাবে সেটাও কিন্তু না। ইউরোপিয়ান ইউনিয়ন, নাফটা দেশগুলো, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য, সুতরাং সেখানে এগুলো নিয়ে কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্ব বাণিজ্য সংস্থাও যেতে পারে কোনো একটা রিটালিয়েটরি কোনো মেজার না নিয়ে, তারা কিন্তু সেখানে গিয়েও এটাকে কন্টেস্ট করতে পারে, সেই সেই সেইটাও কিন্তু আছে। সুতরাং আমার মনে হয় যে হয়তো কিছু একটা হয়তো ইউরোপ কিছু একটা হয়তো ব্যবস্থা নেবে বা চীনও কিছু একটা ব্যবস্থা।
ডক্টর মোস্তাফিজুর রহমান আইনি প্রক্রিয়ার কথা আপনি যদি এই বিষয়টি একটু আমাদের খোলাসা করে বলেন যে আইনি প্রক্রিয়া কি হতে পারে, এবং যুক্তরাষ্ট্র যদি আইনি প্রক্রিয়া হেরেই যায় তাহলে আসলে কি হতে পারে, সম্ভাব্য অতীত উদাহরণ থেকে যদি বলেন।
যেহেতু এই সবগুলি দেশই বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য এবং যে শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র আরোপ করেছে এটা আসলে বিশ্ব বাণিজ্য সংস্থার যে নিয়ম কানুন আছে সেখানে কিন্তু এগুলো করতে পারে না, করার জন্য শর্ত দেওয়া আছে। যেমন যদি খুব বড় ধরনের একটা স্থানীয় শিল্পের উপরে একটা বিরূপ প্রভাব পড়ে, খুব বড় ধরনের যদি শ্রমিকদের স্বার্থের একটা বিরুদ্ধে যায় তখন কিছু কিছু মেজার নিতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এখন বলছে যে তারা ইম্পোর্ট ডিউটি আরোপ করেছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীন তারা বিশ্ব বাণিজ্য সংস্থার যে ডিসপি ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম আছে, ডিসপিউট সেটেলমেন্ট বডি, সেখানে যে তারা কিন্তু এই এটা আইনি, এখানে তখন প্যানেল হবে, প্যানেলের সামনে তারা তখন বলবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে যেটা শুল্ক আরোপ করেছে এই এটা ঠিক হয় না, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের বিরুদ্ধে সে এটা করেছে। এবং তখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যায় এবং হেরে যাওয়ার সম্ভাবনা 100%, তখন কিন্তু তাকে এটা উজ্জ্বল করতে হবে।
জি, আমরা যেতে চাই ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে। তার আগে একটা ছোট তথ্য শ্রোতাদের জন্য, সেটি হচ্ছে যদি ইউরোপীয় ইউনিয়ন বাধা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সেটি যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে ইউ থেকে আমদানি করা সকল গাড়ির উপর 25% হারে শুল্ক আদায় করা হবে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে। এবং এই ঘোষণার বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি বলেছেন, আসলে শুল্কের আঁচ ইউরোপের গায়ে লাগলে আমরাও হাত গুটিয়ে বসে থাকব না, সব মিলিয়ে আসলে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং এই শুল্ক আরোপের মধ্য দিয়ে তার কি অবনতি ঘটার কোনো ধরনের সম্ভাবনা আপনি দেখছেন?
হ্যাঁ, অবনতি তো অবশ্যই অলরেডি ঘটে গেছে। আজকে সকালে ব্লুমবার্গ নিউজে আপনার বলছে যে ট্রাম্পের ট্রেড ওয়ার, এটাতে আপনার বিশ্ব বাজারে $470 billion ক্ষতি হতে পারে এই নতুন শুল্কের কারণে। এবং শুধু এই শুল্কটা নয়, এরপরে আরো যে সমস্ত এটা নিয়ে সংঘর্ষ হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র জনসংখ্যার দিক দিয়ে অনেক কম, কিন্তু কনজাম্পশনের দিক দিয়ে এটাও একটা অনেক বড় মার্কেট। কাজেই যে সমস্ত দেশ এখানে আমেরিকায় জিনিস রপ্তানি করে, হ্যাঁ, যেমন চায়নার কথা একটু আগে হচ্ছিল, চায়না তো সারা পৃথিবীতে রপ্তানি করছে, তো সেই সব আপনার সব দ্রব্যের, ভোগ্য দ্রব্যের আপনার মূল্য অনেক বেড়ে যাবে। আমি এই মুহূর্তে কিন্তু আপনার সাথে কথা বলছি একটা আইফোন দিয়ে, এবং এই যদি নতুন কোনো শুল্ক বসে তাহলে হয়তো এই ধরনের ফোন, মানে এটা অনেক মানুষের আয়ত্তের মধ্যেই আর থাকবে না। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এটাও মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রের আপনার পররাষ্ট্রনীতি আর বাণিজ্যিক নীতি এটাও কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত।
হ্যাঁ,
আপনি যদি যুক্তরাষ্ট্রের ইতিহাস দেখেন, অনেক সময় অনেক বড় বড় আপনার অন্য দেশের কি বলবো, মানে রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। তো বিশেষ করে আপনি যদি ল্যাটিন আমেরিকার ইতিহাস দেখেন, গুয়াতেমালা, চিলে, এই সমস্ত জায়গায় তো যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বা বাণিজ্যিক নীতিকে অনেক সময় একটা টুল হিসেবে ব্যবহার করেছে, যেখানে অথবা পররাষ্ট্রনীতিকে অনেক সময় টুল হিসেবে ব্যবহার করেছে আপনার বাণিজ্যিক বা অর্থনৈতিক কারণে। কিন্তু এখন এই মানে এই বিশ্বায়নের ব্যাপারগুলো এরকম যে এখানে মানে একটা প্রতিপক্ষকে খালি আঘাত করলে নিজেকে রক্ষা করা যাবে না, কারণ সে আঘাত নিজের গায়েও আসবে। কাজে এই জিনিসটা মনে রাখতে হবে, এই সংঘর্ষে মানে কেউই জয়ী হবে না। তবে সাধারণভাবে এই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে উনি অনেক ধরনের বা নির্বাচনের সময় প্রতিশ্রুতি করেছিলেন, যেটা আপনার রাজনৈতিক মহলে বা আমি নিজেও মনে করেছিলাম যে সেগুলো অসম্ভব, কিন্তু এই গত এক বছরে দেখতে পাচ্ছি যে অনেক অসম্ভবকেই সম্ভব করা হয়েছে। কাজে যদি নতুন করে আপনার ন্যাকটা রিনেগোসিয়েট করার কথা যে কথা উনি বলেছেন সেটা যদি আসলেই উনি বাস্তবায়িত করেন বা সেদিকে পদক্ষেপ নেন, এখন আর আমি আশ্চর্য হব না। কিন্তু সেটা যদি হয় তাহলে এটাতে কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরও অনেক বড় একটা প্রভাব পড়বে, এবং সেটা ইতিবাচক সেটা কিন্তু একেবারেই না। কারণ যে চিত্রটা তুলে ধরা হচ্ছে যে এই আপনার বাণিজ্যিক চুক্তিগুলোতে আমেরিকা সবসময় আপনার ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু একেবারেই ঠিক না, বরং এর উল্টোটাই ঠিক যে আপনার যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী একটি দেশ, এবং অন্য দেশের সাথে যখন তার বাণিজ্যিক চুক্তি হয় অনেক সময় যুক্তরাষ্ট্রই অনেক বেশি লাভবান।
জি, আমরা যাব অধ্যাপক অমিয় চৌধুরী আপনার কাছে। তার আগে একজন শ্রোতা রয়েছেন, তার প্রশ্ন অথবা মন্তব্যটা শুনে আপনার কাছে আবার যেতে চাই। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি যদি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি, আমি আবু সাইদ বলছি।
জি বলুন আবু সাইদ, আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
জি, আমার প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বৃহৎ অর্থনীতির একটা রাষ্ট্র,
জি,
তো হঠাৎ এই শিল্পের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে,
জি,
এটা তাদের যে সামগ্রিক বৈদেশিক যে বাণিজ্যের যে ভীতি, অর্থাৎ আমাদের যে এশিয়া মহাদেশে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন এই যে শিল্প গড়ে উঠেছে, তাদের কিছু পণ্য তথাপি এশিয়ার অন্যান্য দেশ থেকেও যে পণ্যগুলো এইভাবে বাণিজ্যিক ভিত্তিতে একটা বন্ধন গড়ে তোলে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এত সুন্দর একটা ভালো একটা শক্ত অর্থনীতির দেশ থাকা সত্ত্বেও এই শুল্ক আরোপ করাটা কি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকারের সমীচীন হয়েছে কি?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা জানার চেষ্টা করছি। অধ্যাপক অমিয় চৌধুরী, আপনি যদি আমাদের শ্রোতা যে প্রশ্নটি করেছেন যে যুক্তরাষ্ট্রের এত বড় একটি অর্থনীতি তারপরও এই শুল্ক আরোপ কেন, কিন্তু শ্রোতা আপনাকে একটু জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের $800 বিলিয়ন বাণিজ্য ঘাটতি পূরণের জন্য মূলত এই উদ্যোগ, এমনটা জানা তো আমরা জানি। তো সব মিলিয়ে আমরা অধ্যাপক অমিয় চৌধুরী আপনার কাছে জানার চেষ্টা করব শ্রোতার প্রশ্ন, এবং একই সঙ্গে যেখানে আমরা দেখছি যে প্রতিবেশী দেশ ক্যানাডা এবং মেক্সিকোর সঙ্গে শুল্ক আরোপের বিষয়টি এসছে, কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রগাঢ় করার জন্য নিদর্শন হিসেবে আগে যুক্তরাষ্ট্র থেকে তেল গিয়েছে এবং এখন প্রাকৃতিক গ্যাস যাচ্ছে ভারতে, এবং সেই গ্যাস খালাস হবে মুম্বাইয়ের একটি বন্দরে। সব মিলিয়ে এই বাস্তবতায় আপনি কি বলবেন?
আসলে শুল্ক আরোপ করার কারণ হচ্ছে যে আমেরিকার বিশেষত এই নতুন রেজিম যেটা হচ্ছে ট্রাম্পের আমলে, এখানে এদের যে বৈদেশিক নীতি, সেই বৈদেশিক নীতি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ খুব যে একটা পছন্দ করছে তা নয়।
জি,
কিন্তু তার এই বৈদেশিক নীতি রক্ষা করতে গিয়ে তার যে ইকোনমিক অ্যাক্টিভিটিস অথবা ইকোনমিক আমেরিকার যে ইকোনমি, সেই ইকোনমিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। একটু আগেই বললেন যে আমেরিকাতে বাণিজ্যিক ঘাটতি একটা বিরাট অঙ্কের ঘাটতি, সেই ঘাটতিটা যদি কিছুটা পুষিয়ে না নিতে পারে বিভিন্ন ট্যাক্স ইত্যাদির মাধ্যমে, যে সমস্ত দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য আছে, তাহলে কিন্তু তার বৈদেশিক নীতিটাও সেইভাবে সাকসেসফুল হবে না। সুতরাং এশিয়ার দেশগুলোর সঙ্গে তো আমেরিকার এই যেমন এত কথা বলার পরেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটস এর এক্সপোর্ট সংক্রান্ত যে আরকি সেটা হচ্ছে 40.34 বিলিয়ন ডলার যেখানে সে এক্সপোর্ট করছে আমেরিকা, ভারতে কিন্তু সেখানে তার ভারতে কিন্তু সে ভারত থেকে কিন্তু নিচ্ছে ইম্পোর্ট হিসেবে 21.78 বিলিয়ন ডলার। সুতরাং আমেরিকা তার বিন্দুমাত্র স্বার্থ ক্ষুণ্ণ করে সে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে যাবে না। সুতরাং আমেরিকা তার নিজের যে বিশাল ঘাটতি, অর্থনৈতিক ঘাটতি, সেই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্য বাণিজ্যের বিভিন্ন রকম টার্মস এগুলো দিচ্ছে পৃথিবীর যে সমস্ত দেশের সঙ্গে তার বাণিজ্য হয়, এবং যেখানেই পাচ্ছে সেখানেই বিভিন্ন ক্ষেত্রে তারা শুল্ক বাড়িয়ে দিচ্ছে, সেটা শুধু জাতীয় আয়টা বাড়াবার জন্য। সুতরাং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বিশ্ব অর্থনৈতিক সংস্থা যে সেটাও কিন্তু ওই বিশ্ব কথাটা যুক্ত আছে, কিন্তু আমেরিকাকে সেই অর্থে কিন্তু কন্ট্রোল করতে পারছে না, যেক্ষেত্রে নাকি চীনকেও কন্ট্রোল করতে পারে না আছে। সুতরাং একটা দেশের বাণিজ্য নীতি কিভাবে কিভাবে তারা বাণিজ্যটাকে চালাবে এবং কিভাবে দেশের অর্থনৈতিক অবস্থাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে অথবা এগিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু সেই দেশের উপরে নির্ভর করছে। এখানে কিন্তু বাইরে থেকে অন্য কোনো রাষ্ট্র অথবা অন্য কোনো সংস্থা কিন্তু তাদের যে মতামত বা তাদের যে ইচ্ছা সেটা চাপিয়ে দিতে পারে না। ভারতবর্ষের সঙ্গে কিন্তু এই জিনিসটা ঘটছে। এখন এটা আসলে ব্যাপারটা কি, পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা দিনের পর দিন খারাপ হচ্ছে, এবং পাকিস্তান কতগুলো মৌলবাদী এবং কতগুলো টেররিস্টকে সমর্থন করছে বলে আমেরিকা গরম গরম কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু ভারতবর্ষকে সাহায্য করবে বলে তাদের ট্রেড বাড়াবার চেষ্টা করছে। এগুলো হচ্ছে তাদের বৈদেশিক নীতির ব্যাপার। এখানে সত্যিকারের যে কিছু বাড়ছে এটা আমার মনে হয় না, যে জন্য আমি ফিগারটা বললাম ইউএস এর সঙ্গে ভারতবর্ষের যে এক্সপোর্ট, অর্থাৎ ভারতবর্ষ থেকে যে এক্সপোর্ট হচ্ছে আমেরিকাতে, তার তুলনায় আমেরিকা থেকে বা অন্য দেশ থেকেও যে ইম্পোর্টটা হচ্ছে সেটা হচ্ছে হাফ। সুতরাং এবং সেটার পরিমাণও বেশি না, ইউএসএ এক্সপোর্ট করছে 40.34 বিলিয়ন ডলার, আর ইম্পোর্ট যেটা করছে ভারতবর্ষ আমেরিকা বা আরো একটা দেশ থেকে তার পরিমাণটা হচ্ছে $21.78
জি, আমরা আমরা আপনাদের তিনজনের কাছেই একটা বিষয় নিয়ে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ করব, সেটি হচ্ছে বিশ্ব নেতৃত্বে মূলত বাণিজ্য একটি বড় ধরনের হাতিয়ার, এবং আমরা দেখেছি বিশ্বের ইতিহাসে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আসলে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে সেখানে আধিপত্য বিস্তার অথবা নিজেদের অঞ্চল ভিত্তিক প্রাধান্য তৈরি করে পরাশক্তি দেশগুলো। এই বাস্তবতায় ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি যদি বলেন যে যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য নীতি কি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটা সংরক্ষণশীল বাণিজ্য নীতি যদি অব্যাহত রাখতে চায়, তাহলে অবশ্যই আমাদের দক্ষিণ এশিয়া থেকে যে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে যায় সেটার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। যেমন আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা হয়তো করতে পারে সেটা হলো যে সে যদি আইন মেনে যদি জিততে না পারে তাহলে সে আইন পরিবর্তন করতে চাইতে পারে, এবং সেটাই আমরা নাফতার ক্ষেত্রেও দেখছি। নাফতাতে কিন্তু নাফতাতে শূন্য শুল্কে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এটার পাশে আরো দুটো চুক্তি কিন্তু নাফতার অধীনে ছিল, যেমন পরিবেশ এবং আরেকটা ছিল হলো যে শ্রম অধিকার নিয়ে। তো সেগুলোর ব্যাপারেই কিন্তু এখন আবার তারা নেগোসিয়েট করতে চাচ্ছে যে মেক্সিকো বা কানাডা তারা পরিবেশ যে চুক্তি হয়েছিল সেটা মানে নাই, লেবারের যে চুক্তি হয়েছিল সেটা তারা মানে নাই। সুতরাং এগুলো করে কিন্তু তারা রুলস অব দ্য গেম চেঞ্জ করতে পারে, এবং সেটা যদি করে তাহলে কিন্তু আমাদের মতো দেশগুলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, লেবার রাইটস এগুলোর বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আমাদের রপ্তানি কিন্তু সেখানে বাধাগ্রস্ত হতে পারে। সেই জন্য আমার মনে হয় যে আমাদেরকে অবশ্যই এটার একটা বিরোধিতা করতে হবে যে আন্তর্জাতিক বাণিজ্য যাতে প্রতিযোগিতার সক্ষমতার উপর চলে, এবং সেখানে এ ধরনের বিভিন্ন যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা যদি করা হয় তাহলে সেটা সম্মিলিতভাবেই বাধা দিতে হবে, এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমেই এগুলো করতে হবে। এইগুলো দ্বিপাক্ষিকভাবে এইভাবে চাপ প্রয়োগ করে যদি করা হয় তাহলে অবশ্যই এগুলো আমাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে আগামীতে।
জি, আমরা ফিরবো আপনাদের কাছে, তার আগে ছোট্ট একটা বিরতি, এবং অনেক শ্রোতা আমাদের সঙ্গে লাইনে রয়েছেন, তাদের একজনের অন্তত পক্ষে প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
শুরুতেই যেতে যাই শ্রোতা আপনাদের কাছে, আমরা দুঃখিত আপনারা অনেকেই আমাদের সঙ্গে টেলিফোনে আসতে চান কিন্তু আমরা আসলে সময়ের অভাবে নিতে পারি না। সেক্ষেত্রে এখন অন্তত পক্ষে একজন শ্রোতার প্রশ্ন অথবা মন্তব্য শুনে অতিথিদের কাছে যেতে চাই। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন অথবা মন্তব্যটি করেন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি বাংলাদেশের গাজীপুর থেকে মাসুম বিল্লাহ মাহাদেব।
জি,
আপনাদের আজকের এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, শুনে খুব আনন্দিত হলাম, এবং সেই সাথে আমার প্রশ্নটা হলো যে ডোনাল্ড ট্রাম্প এখন যে সিদ্ধান্ত নিয়েছে ইস্পাতের উপর 25% এবং অ্যালুমিনিয়ামের 10% যে শুল্কটা আরোপ করেছে, এটা আসলে কোন নীতির ভিত্তিতে সে এটা করলো, এবং এটার একটা প্রভাব তো ডলারের সাথে সব বিশ্বের সব দেশের ব্যবসা বাণিজ্য যেহেতু চলনসই এবং সেন্ট্রাল ব্যবসা হিসাবে এখানে আমেরিকা দেখি, এটার প্রভাব তো ইনশাল্লাহ সব জায়গায় পড়ার একটা সম্ভাবনা আছে, এটা সে কোন ভিত্তিতে করলো?
জি মাসুম বিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মেহেরস মমিন, কিসের ভিত্তিতে এই শুল্ক আরোপ? শ্রোতার প্রশ্ন।
এটার উত্তর দিতে গেলে আমাদের আসলে রাজনৈতিক দিক থেকে এটার এই প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বা তার পুরো ক্যাম্পেইনটাকে দেখেন, তিনি দুই ধরনের সাপোর্টারদেরকে উনি খুশি করার চেষ্টা করছেন। একটা হচ্ছে ট্র্যাডিশনাল রিপাবলিকান সাপোর্টার, যেখানে আপনার যারা কিন্তু এই ট্রেডের এই সমস্ত সাংঘাতিক বিরোধিতা করছে, এই গত কয়েকদিনে তার ইকোনমিক অ্যাডভাইজার যিনি কিনা ওয়াল স্ট্রিটের প্রধান মানুষ মানে ওয়াল স্ট্রিটের প্রতিনিধি হিসাবে গণ্য হতেন, সেই গ্যারি কোহেন পদত্যাগ করেছেন এই শুল্কের উপরই, আপনার যেহেতু তিনি ট্রাম্পকে প্রভাবিত করতে পারেননি সেই কারণে। আরেক দল তার সাপোর্টার যারা কিনা ভোটার, যারা আপনার বিভিন্ন ধরনের যারা অনেক অর্থনৈতিক দুর্দশার মধ্যে আছে এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক নীতি এবং ন্যাফটাকে তারা তাদের অর্থনৈতিক দুর্দশার জন্য দায়ী করে। কাজেই এইটার এক অর্থে এটা এটা আপনার প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন। দুই নম্বর কথা হচ্ছে তার ভোটাররা, এখন সামনে মিড টার্ম ইলেকশন আছে, সেখানে যে বিপুল সংখ্যক মানুষ যারা মানে যারা অনেক বয়স্ক কিন্তু ফার্স্ট টাইম ভোটার হিসেবে যারা ভোট করে ট্রাম্পকে আপনার বিজয়ী করেছে, তো তাদের জন্য এটা একটা সংকেত যে তার নির্বাচনী প্রতিশ্রুতি উনি পূরণ করছেন। কিন্তু এই নীতির কারণে তার ট্র্যাডিশনাল রিপাবলিকানদের অনেকের সাথে তার বিরোধ দেখা দিয়েছে। কাজেই এটার কারণটাও অনেকখানি রাজনৈতিক, যতটা অর্থনৈতিক তার মানে তার বেশিরভাগটাই হয়তো রাজনৈতিক।
জি ডক্টর মিনাস মোমেন, আপনার কাছেই আমি জানতে চাইছি যে আপনি বলছিলেন ন্যাফটার কথা, সেক্ষেত্রে এই শুল্ক আরোপের পর কি আসলে ন্যাফটার কোনো ধরনের ভবিষ্যৎ রয়েছে? আর
ন্যাফটার দেখেন, ন্যাফটাকে ছাড়া মানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও কি বলবো, মানে এরকম না যে কানাডা এবং মেক্সিকো অনেক বেশি লাভবান হচ্ছে এবং আমেরিকা খালি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম তো না। মানে আমেরিকা, আমি যে টেক্সাসের, আপনার বিপুল পরিমাণে অ্যাগ্রিকালচার প্রোডাক্ট এখন রপ্তানি হয় মেক্সিকোতে, এবং যেহেতু অনেক বড় একটা জিনিস রপ্তানি হয় যেটা হচ্ছে কর্ন, আমেরিকায় কর্ন হাইলি সাবসিডাইজ, সেই জন্য এই কর্ন মার্কেট প্রাইসের একদম অনেক নিচে আমেরিকান প্রডিউসাররা বিক্রি করতে পারে, সেই কারণে আপনার বিপুল সংখ্যক ছোট কৃষক, হ্যাঁ, তারা কিন্তু ভূমিহীন হয়ে গেছে মেক্সিকোতে। এবং এই যে 95 এর পরে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আমেরিকায় এত এসছে, তার একটা বিপুল অংশ কিন্তু এই ভূমিহীন কৃষক যারা এই কর্নের সাথে আপনার কম্পিট করতে পারে নাই, এই লো কস্ট কর্নের সাথে। তাতে এই নীতিগুলো অনেক ধরনের নীতির সাথে যুক্ত। ন্যাফটাকে ছাড়া যেমন আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর অর্থনীতি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিও অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আমি যেখানে থাকি, যেহেতু এটা একটা বর্ডার সিটি, ন্যাফটাকে ছাড়া মানে ওইখানকার ইকোনমি একটু চিন্তাই করা যায়।
জি, আমরা যেতে চাই অধ্যাপক অমিয় চৌধুরী আপনার কাছে, এবং আপনার কাছে এবারই আসলে শেষ আসা, এরপর আমরা সময় থাকলে অন্য দুজন অতিথির কাছ থেকে খুব সংক্ষেপে উত্তর নিয়ে শেষ করব। যেমনটা বলছিলাম যে এই সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের মধ্য দিয়ে আসলে বিশ্ব নেতৃত্বে কোনো ধরনের পরিবর্তনের আশঙ্কা কি আপনি করেন?
না, বাণিজ্য যুদ্ধ বললাম তো, যে বাণিজ্য যুদ্ধ যেটা বলা হচ্ছে বিশেষত আমেরিকার সঙ্গে চীনের, এই বাণিজ্য যুদ্ধ হবে না, কেননা চীন যেরকম আছে তার রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থা সেই রকমই থাকবে, ওকে চেঞ্জ করার ক্ষমতা আমেরিকারও নেই। অপরদিকে চীনেরও ক্ষমতা নেই যে আমেরিকার যে রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক যে স্থিতি সেখান থেকে তাকে এক তিলও নড়াতে পারবে না। তবে এইটা ঠিক যে যা বললেন মিনাস, ওই এম ইউনিভার্সিটির অধ্যাপিকা যিনি বললেন, সেটা ঠিকই তাই যে আমেরিকা তার যে রাজনৈতিক যে নীতি আর কি, সেই নীতি ডিটারমিন করে দিচ্ছে তার অর্থনীতিটাকে। সুতরাং আমেরিকা কখনোই ন্যাফটাকে অগ্রাহ্য করতে পারবে না, তাতে কানাডা মেক্সিকোরা ক্ষতিগ্রস্ত হবে এবং শুধু তাই নয় আমেরিকা নিজেও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই সব দেশের ক্ষেত্রেই তাই, আমরা বিশ্ব বাণিজ্যের কথা বলি, বিশ্ব বাণিজ্যিক সংস্থার কথা বলি, সমস্ত জায়গায় কিন্তু, সমস্ত সংস্থাই কিন্তু যে সমস্ত সদস্য দেশ, সেই সমস্ত সদস্য দেশের প্রভাবটাই কিন্তু সেখানে বড় করে দেখা যায়। তার ফলে হয় কি, পারস্পরিক যে সম্পর্কটা উন্নত করার চেষ্টা বিশ্ব বাণিজ্যিক সংস্থা করতে চায় সেটা করতে পারে না। যেমন ধরুন এই যেটা ফরাসি যে চুক্তি জলবায়ু সংক্রান্ত, অথবা এই সমস্ত জায়গায় যখন দেখা যাচ্ছে যে আমেরিকা সবসময় জোর করছে, আমেরিকা এখানে সমস্ত উন্নত দেশগুলোই, যে যত পরিবেশটাকে সুস্থ রেখে, আমেরিকার পরিবেশটাকে সুস্থ রেখে উন্নয়নশীল দেশগুলো বা অনুন্নত দেশগুলোর উপরে তাদের চাপটা চাপিয়ে দিচ্ছে। যেমন ধরুন গ্রিন অথবা বন ইত্যাদি, এগুলো সংরক্ষিত থাকবে আমেরিকায়, কিন্তু বন কেটে বাণিজ্য চালু করার প্রচেষ্টা আমেরিকা করছে কাদের উপর, না এই ডেভেলপিং কান্ট্রিজ, এটা আমরা সম্মান করে বলি, আসলে আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, এই কান্ট্রিজ গুলোর উপর দিয়ে। সুতরাং পৃথিবীতে যে সমস্ত নেতৃস্থানীয় দেশগুলো রয়েছে রাজনৈতিক দিক থেকে, তারাই পৃথিবীর যে বাণিজ্য বা অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে ইনডাইরেক্টলি পরিচালনা করছে। আর আমাদের মতো দেশ, ভারতবর্ষের মতো দেশ বা পাকিস্তান অন্য দেশগুলো, এদের ক্ষমতাও নেই যে আমেরিকা বা চীনের এই প্রভাব গুলোকে তারা নষ্ট করতে পারে।
জি অমিয় চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে, যদি দুটি শব্দে শেষ করা যায় তাহলে আরো ভালো। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র চীন এবং যুক্তরাষ্ট্র ইউরোপ, এই সম্পর্কের ভিত্তিতে আসলে বিশ্ব বাণিজ্য যুদ্ধ যদি সত্যি বাস্তবায়িত হয় কে বেশি লাভবান হবে?
আমার মনে হয় যে সেটা যদি হয় তাহলে আসলে কেউই লাভবান হবে না, এটা সবার জন্যই ক্ষতির কারণ হবে। তবে আমি একটা যেটা শেষ কথা বলতে চাই সেটা হলো যে সাময়িকভাবে যদি এখন রাজনীতি অর্থনীতিকে যদি প্রভাবান্বিত করেও থাকে, শেষের বিচারে কিন্তু অর্থনৈতিক স্বার্থই রাজনীতিকে ঠেলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আমরা দেখেছি, আপনার এখানে ভোক্তার স্বার্থ আছে, এখানে মার্কিন যে বিনিয়োগ বাইরে করে আবার মার্কিন যুক্তরাষ্ট্রে তারা রপ্তানি করছে তাদের স্বার্থ আছে, এখানে আরো অন্যান্য অনেক ধরনের কিন্তু অর্থনৈতিক স্বার্থ জড়িত। সুতরাং এখন যেটা আর কি করা হচ্ছে এটা খুব একটা টেকসই হবে বলে আমার মনে হয় না। অন্য পক্ষগুলো চীন এবং ইউরোপিয়ান ইউনিয়ন যখন নাকি কিছু রিটেলেটরি স্টেপস নেওয়া শুরু করবে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নীতি বদলাতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মেহনাজ মুমিন। খুব সংক্ষেপে যদি বলা যায় কে বেশি লাভবান হবে অথবা ক্ষতিগ্রস্ত হতে পারে?
কেউই লাভবান হবে না, তবে এটার একটা আমার কাছে মনে হয় যে এটা যেহেতু একটা রাজনৈতিক কারণে করা হচ্ছে, মানে নেক্সট মিড টার্ম ইলেকশন পর্যন্ত হয়তো এই সংঘর্ষটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তারপর মিড টার্ম ইলেকশনের পরে এটা হয়তো আবার নিয়ে যাবে। আরেকটা খালি কথা আমি তথ্য অ্যাড করতে চাই, ওই অধ্যাপক অমিয় চৌধুরী যেটা বললেন, এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও পরিবেশ সংরক্ষণ করা হচ্ছে না। অলরেডি আপনার অনেক ধরনের আপনার ন্যাশনাল পার্ক এগুলোকে আপনার
জি মেহনাজ মোমেন, আমরা দুঃখিত আমাদের শেষ করতে হচ্ছে, একদম সময় শেষ হয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এবং যেতে যেতে শ্রোতা আপনাদেরকে জানিয়ে যাই যে আমরা চেষ্টা করছি ফেসবুকের মধ্য দিয়েও আপনাদের কাছে পৌঁছতে, এবং প্রতিদিনের মতো আজকেও আমরা চেষ্টা করেছি, এবং ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমরা আসলে আপনাদের কাছে পৌঁছতে পারিনি, এই কারণে আমরা দুঃখিত। তারপরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা তাদের মতামত জানিয়েছেন যে শব্দ শোনা যাচ্ছে না, আর একটু চেষ্টা করতে। আমরা আসলে চেষ্টা করছি, আমরা আশা করি আপনাদেরকে নিশ্চয়ই সবকিছু পৌঁছে দিতে পারবো ফেসবুকের মধ্য দিয়ে, যেভাবে আমরা পৌঁছই অন্য মাধ্যমে। আজকের মতো এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।